কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 15 জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ, ভোটার বৃদ্ধির হার 5.10%। প্রথম আলো, বিএনপির নয়া কৌশল, কক্ষপথে জাপা, কি করবে জামায়াত, মানবজমিন। মানবজমিনের অন্য একটি খবরের শিরোনাম, পাঠ্য বইয়ে ভুল আর ভুল মিলছে কালোবাজারে। খাদ্যমন্ত্রী বলেছেন শেখ হাসিনা আছেন বলেই ধুধু মাঠে ফসল, আম বাগানে আম হয়, যুগান্তরের শিরোনাম। একজনও ঠিকানাবিহীন থাকবে না বলেছেন প্রধানমন্ত্রী, কালের কণ্ঠ। অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছাপা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। হাসপাতালে মির্জা ফখরুল, ইত্তেফাকের খবর। কলকাতা শিরোনাম, ভারতের উপর আর জোর খাটানো যাবে না, চীন ও পাকিস্তানকে কড়া বার্তা বিদেশমন্ত্রীর, সংবাদ প্রতিদিন। চীনে এক মাসে করোনায় 60,000 মৃত্যু আজকাল। মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলেই দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেন। আনন্দবাজার পত্রিকা, সংঘ পরিবারের আসল পরিচয় কপটচারিতা গণশক্তি। পুবের কলম লিখেছে, 72 আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত, 40 মরদেহ উদ্ধার। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দুবাইয়ে 459 জনের সম্পত্তি কেনার অভিযোগ অনুসন্ধান করতে দুদক সহ 4 প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে 459 জন মানুষ দুবাইয়ে সম্পত্তি কিনেছে এবং তাদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন দুদককে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এটি হাইকোর্টের পক্ষ থেকে খুবই একটা ভালো পদক্ষেপ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ হচ্ছে যে এই সমস্ত মানুষ দুর্নীতির মাধ্যমে দেশের বাইরে সম্পত্তি অর্জন করেছেন, এটি মোটামুটি পরিষ্কার। এখন তদন্ত যেটি করা হবে সেটি হচ্ছে যে এই যে 459 জন সম্পত্তি কিনেছেন বলে পত্রিকায় খবর বের হলো, এটি সত্য কিনা এবং সংখ্যাটি সত্য কিনা, তাদের সম্পত্তির পরিমাণ কি, কিভাবে তারা এই সম্পত্তি কিনেছেন, অর্থাৎ দুর্নীতি হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো মোটা দাগে বলা যায় তারা অনেকটা লুকোচুরি করেছেন, লুকোছাপা করেছেন এবং দুর্নীতি করেছেন, টাকা পাচার করে বিদেশে অর্থ সম্পত্তি বানিয়েছেন, এটি মোটা দাগে আমরা বুঝতে পারি বা এটি বলা যায়। তো এখানে যে কথাটি আমি বিশেষভাবে বলতে চাই সেটি হচ্ছে যে দুবাইয়ে তো মাত্র 459 জন, এরকম আরো শত শত ব্যক্তি দেশের বাইরে বিভিন্ন দেশে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, জার্মানিতে, সুইজারল্যান্ডে, মালয়েশিয়ায়, এরকম বহু দেশে বহু জায়গায় সম্পত্তি বানিয়েছেন, টাকা পাঠিয়ে টাকা পাচার করে, এরকম খোঁজ খবর আমাদের গণমাধ্যমে কম বেশি বেশ কয়েক বছর ধরেই বের হচ্ছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই সমস্ত অবৈধভাবে টাকা পাচার যারা করেছে তাদের বিরুদ্ধে খুব কনক্রিট কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সরকারের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না, এদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না এবং এদেরকে বরং একরকমের আশকারা দেওয়া হচ্ছে। এদের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেকে কর্তৃপক্ষের রোশনালে পড়ছে, এটি দুঃখজনক। এই টাকা তো শুধুমাত্র তাদের টাকা না, একটা দেশ থেকে যখন টাকা পাচার হয়ে যায় সেই টাকার মালিকানা হয়তো একজন ব্যক্তি তার টাকা পাঠিয়ে দিলেন, কিন্তু ওই টাকার সাথে আরো অনেক কিছু যুক্ত থাকে যার সাথে সাধারণ মানুষের শ্রম ও ঘামের সম্পর্ক রয়েছে। সেই টাকা দেশের বাইরে চলে যাওয়া মানে দেশের অর্থনৈতিক সংকট তৈরি হওয়া, এই টাকা দেশের ভেতরে থাকলে যে সমস্ত কর্মসংস্থান হতে পারত, এই টাকার প্রবাহে যে সমস্ত সুযোগ সুবিধা সৃষ্টি হতে পারত সেগুলো হচ্ছে না, ফলে মানুষের বিরুদ্ধে কথা বলবে এবং সরকার মানুষের পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটি স্বাভাবিক। আমি মনে করি সরকারের পক্ষ থেকে এই ভূমিকাটাই মানুষ আশা করে, সরকার এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবে ততই দেশের মঙ্গল হবে, এতে কোনো সন্দেহ নেই। পরিশেষে বলবো যে দুদকের প্রতি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ অনুসারে যদি দুদক তদন্ত করে এবং তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করে, তাহলে সত্যিকার অর্থে বহু মানুষের চেহারা উন্মোচিত হবে এবং এই সমস্যার একটা সমাধান হতে পারে। কারণ অনেকেই জানবে যে এই ধরনের কাজ করলে, অর্থ পাচার করলে, বিদেশে সম্পত্তি বানালে ধরা পড়তে হবে এবং তাদের ভিতরে এক ধরনের ভীতি সৃষ্টি হবে, এই প্রবণতা কমে যাবে।
জনমত জরিপ রিপোর্ট বলছে হাঙ্গেরির প্রায় সব মানুষ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হয়েও ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরির ভূমিকা এমন কেন, আপনি কি বলবেন?
জি, ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ শুরু হয় তখন ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আশা করা হয়েছিল যে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে এবং রাশিয়ার অর্থনীতি পঙ্গু হবে, রাশিয়া সামরিকভাবে দুর্বল হয়ে যাবে, রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হবে, বন্ধুহীন হয়ে পড়বে এবং চাপের মুখে পড়বে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে এই সমস্ত নিষেধাজ্ঞা বা পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তার কোনোটাই তেমন কোনো কাজ করেনি, বরং সবই ব্যর্থ হয়েছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ঠিকই অভিযান চালিয়ে যাচ্ছে, ইউক্রেন সংকটের ভিতরে পড়েছে, ইউক্রেনের অস্তিত্ব এখন সংকটের মুখে, পশ্চিমা দেশগুলো বরং উল্টো অর্থনৈতিক সংকটে পড়েছে, তাদের মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি মারাত্মক রকমের হয়েছে, গ্যাস সংকট জ্বালানি সংকট বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, শীতে কষ্ট পাচ্ছে। অন্যদিকে রাশিয়া কিন্তু এক ধরনের সুবিধাজনক অবস্থানে আছে। এই ব্যাপারে কথা বলছে হাঙ্গেরির জনগণ, হাঙ্গেরির সরকার প্রথম থেকেই, অর্থাৎ তারা রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে ছিল না এবং তাদের অবস্থান সঠিক ছিল। আজকে প্রায় 10-11 মাস পরে এসে সেটি বাস্তব সত্য প্রমাণিত হচ্ছে। সেক্ষেত্রে হাঙ্গেরির পক্ষ থেকে রাশিয়ার ব্যাপারে যে অবস্থান নেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সেটিকে সঠিক মনে করি এবং ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা তাদের ভুল শুধরিয়ে যদি নিষেধাজ্ঞার প্রবণতা বাদ দিয়ে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে চাইতো, সেটিই হতো সবচেয়ে ভালো পথ। আমি মনে করি এখনও সে পথ খোলা আছে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আলোচনার টেবিলে ফিরে আসলে ইউক্রেন সংকটের এখনও শান্তিপূর্ণ সমাধান সম্ভব।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, এমনই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। তার মতে আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারাতে গেলে দেশের আঞ্চলিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বস্তুত 2024 লোকসভা ভোট বিজেপির জেতা ম্যাচ বলে মনে করেন না অমর্ত্য, বরং তিনি তাকিয়ে রয়েছেন দেশের একাধিক আঞ্চলিক দলের ফলাফলের দিকে। তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেই তিনি মনে করেন। একদিকে কাশ্মীর জুড়ে পাক জঙ্গিদের উপদ্রব, অন্যদিকে লাদাখ এবং অরুণাচল সীমান্তে চীনা সেনার আগ্রাসন, ত্রিফলা চাপের মুখে পড়েও মাথা নত করেনি ভারত। আর আগামী দিনেও কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াব না, একযোগে চীন এবং পাকিস্তানকে, এভাবে কড়া বার্তা দিলেন দেশটির বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সাব কথা, গোটা বিশ্বে যে হারে ভারতের গৌরব এবং গুরুত্ব বাড়ছে তাতে আগামী দিনে ভারতের উপর আর কেউ জোর খাটাতে পারবে না। চেন্নাইয়ে তুঘলকের 53তম বাৎসরিক অনুষ্ঠানে চীন এবং ভারতকে এভাবে কড়া আক্রমণ করলেন, পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে যা দরকার ভবিষ্যতে তার সবই করবে ভারত। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।